জয় গুরু। আমরা গতদিন সেই পাণ্ডবগণ রাজ সারথি দুর্যোধনকে কি কি বলার জন্য নির্দেশ দিয়েছিলেন তা সর্বসমক্ষে রাজন্যগণ, জ্ঞাতিগোষ্ঠী এবং কৌরববৃন্দ সকলেই ছিলেন সেখানে। ক্রমে ক্রমে তাদের যা যা বর্ণিত হয়েছিল বলতে বলেছিলেন তা বর্ণন করে শ্রবণ করাচ্ছিলেন। তাতে অন্ধ ধৃতরাষ্ট্র সে ভয়ভীত হয়ে চিন্তা করল যে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করা অনুচিত, কিন্তু সে কথা শুনে কে? রাজা যখন বৃদ্ধ হয়ে যায়, অসমর্থ হয়ে যায়, তখন কেউ তার কথাও শুনতে চায় না। সেই সমস্ত বিষয় আমরা শ্রবণ করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনিই বা কি কি বলেছিলেন তাও ক্রমে ক্রমে আমরা শ্রবণ করে আসছি এবং অদ্যকার দিনেও শ্রবণ করব। এবারে বৈশম্পায়ন মহর্ষি, তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, যখন দুর্যোধন তার পিতাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হলো না, এবারে তার পরের দিন আবার যখন সেই সমস্ত কথাবার্তা আরম্ভ হলো, সে সময় কর্ণ সর্বসমক্ষে দুর্যোধনকে বলছে যে, হে মিত্র, গুরু পরশুরামের কাছ থেকে আমি যে অলৌকিক দিব্য অজেয় ব্রহ্মাস্ত্র প্রাপ্ত হয়েছি তা আমার কাছে এখনো আছে, তা আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি সেই অর্জুনকে সেই ব্রহ্মাস্ত্রটি তার উপরে নিক্ষেপ করব, তাহলে তার মৃত্যু অনিবার্য আমার হাতেই আছে। আর শুধু তাই নয়, তাদের মধ্যে যে মহাপরাক্রমশালী রাজন্যগণ আছেন, তাদের মধ্যে যেমন পাঞ্চাল রাজ, করুষ, মৎস্য এবং তার পুত্র পৌত্রাদির সঙ্গে পাণ্ডবগণকে বধ করে যোদ্ধাদের প্রাপ্ত যে লোক তা আমি প্রাপ্ত হব, এতে তোমার কোনো সন্দেহ নেই। এবং পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য এবং অন্যান্য রাজারাও সকলে বরঞ্চ আপনার সঙ্গে, মানে দুর্যোধনকে বলছে, আপনার সঙ্গে থাকুক। পাণ্ডবদের আমি আমার প্রধান সেনাদের সাহায্যে তাদের একেবারে নিঃশেষ করে দেব, এ দায়িত্বটি আমার, এই দায়িত্ব আমার থাকবে, তোমার কোনো চিন্তা নেই। কর্ণ এই কথা বলল। কর্ণের এই সমস্ত কথা শুনে পরম ধার্মিক পিতামহ ভীষ্মদেব তিনি বললেন, হে কর্ণ, তোমার বুদ্ধি কালবশে বাস্তবিকই একেবারে বিনষ্ট হয়ে গেছে। তোমার বুদ্ধি একেবারে কাল গ্রাস করেছে। তোমার বুদ্ধি কাজ করে না, কারণ তুমি অধার্মিক, তুমি অধার্মিক সেই দুর্যোধন আদির সঙ্গে মিশে আছে, তো এজন্য কালে কালে তোমার ধর্ম একেবারেই লোপ পেয়েছে। আর তুমি যে এত বড় বড় কথা বলছো, এগুলো বলা তোমার ঠিক নয়, কারণ তুমি কি বড় বড় যে কথা বলছো এর কোনো দাম আছে? হ্যাঁ, আর মনে রেখো, কৌরবদের আগেই তুমি মৃত্যুমুখে পতিত হবে। এই কৌরবরা তারা বরঞ্চ একটু পরে মরবে, কিন্তু তুমি সকলের আগেই মারা পড়বে। সুতরাং তুমি নিজেকে রক্ষা করার আগে ব্যবস্থা করো, আরে তারপরে তো তুমি অন্যকে রক্ষা করবে। নিজে বেঁচে থাকলেই তো অন্যকে রক্ষা করা যায়। তা তুমি যদি মারা যাও, তাহলে তুমি কাকে রক্ষা করবে হে? আর সেই খাণ্ডব দাহনের সময় শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন যা করেছে, তা শুনে তোমার কাণ্ডব জ্ঞান হলো না? সেই যে খাণ্ডব বন দাহন করার জন্য দেবতাগণ পর্যন্ত পারেনি, অগ্নিদেবের সঙ্গে মহাযুদ্ধ হয়েছিল। সেই যে কার্যটি খুবই কঠিন, সেটা অর্জুন অনায়াসে করে ফেলল। এসব শুনেও তোমার মধ্যে বিবেক জাগে না যে তার কাছে তুমি কি করে দাঁড়াবে? আর দেখো, বানাসুর এবং ভৌমাসুরকে বিনাশকারী শ্রীকৃষ্ণ অর্জুনকে রক্ষা করছে। এই ভয়ানক সংগ্রামে তিনি তোমার মতো বীরদের একেবারে অনায়াসে বধ করতে সমর্থবান, কিছু মনেই হবে না তার কাছে। সেই অর্জুনের সামনে তুমি এই খড়কুটোর মতো অবস্থা হয়ে দাঁড়াবে তোমার। তুমি যে সব সময় মানে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এক পায়ে খাড়া উপস্থিত, তা তোমার একটু বিবেক বিবেচনা করা উচিত। যারা অধার্মিক ব্যক্তিদের সঙ্গে মেশে, তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের বল, তাদের পৌরষ সব বিনষ্ট হয়ে যায়। এই জন্য যারা অধার্মিক ব্যক্তি, তাদের সঙ্গ থেকে সর্বদা দূরে থাকতে হবে, প্রয়োজন হলে তার থেকে বহু দূরে চলে যেতে হবে। এবারে পিতামহ ভীষ্মদেব যখন এইভাবে আবার অপমান করলেন, তা পিতামহ কে উদ্দেশ্য করে কর্ণ বললেন যে পিতামহ যা বলেছেন শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে তেমনই, বরঞ্চ তার চেয়ে বেশি, এটা আমি মান। কিন্তু তিনি আমার সম্পর্কে যে কঠিন বাক্যবাণ প্রয়োগ করেছেন, তার পরিণামও তিনি শুনে রাখুন। এই আমি প্রতিজ্ঞা করলাম, অস্ত্রশস্ত্র সব ওই রাজসভাতে ফেলে, তরোয়ার ধনুষ বাণ তুনির সব সেখানে ছেড়ে, বলছেন যে আমি আর কোনোদিন এই রাজসভায় মান সম্মান নষ্ট করার জন্য আসব না। এই আমি প্রতিজ্ঞা করলাম বলে কর্ণ সেই রাজসভা থেকে, রাজসভাকে ত্যাগ করে তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তখন পিতামহ ভীষ্মদেব ঈষৎ হেসে বললেন, হে দুর্যোধন, হে রাজন, তোমার এই মিত্র তখনও কর্ণ যায়নি, যাওয়ার জন্য এক দুপা এগিয়েছেন, তোমার এই মিত্র কর্ণ তো শুনি নাকি সত্য প্রতিজ্ঞ, সত্য প্রতিজ্ঞা করে থাকে, সত্য প্রতিজ্ঞ ব্যক্তি। তা সে তোমাকে আগে বলল যে তোমাকে রক্ষা করবে, তার আগেই তো সে বানটান ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে তার সত্য প্রতিজ্ঞতার প্রমাণটা কি রইল? সে তো আমার সঙ্গে না হয় এখন তর্ক বিতর্ক হয়েছে, সে তার অস্ত্র শস্ত্র ছেড়ে চলে যাচ্ছে আর বলছে, হে পিতামহ, আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন আমি আর এই কৌরবদের সভায় আসব না। এই আমি প্রতিজ্ঞা করলাম। আরে তুমি তো একটু আগেই প্রতিজ্ঞা করলে যে অর্জুনকে তুমি মারবে, এটা তুমি প্রতিজ্ঞা করলে, তাহলে কোন প্রতিজ্ঞাটি তোমার দাম আছে বলো তো? আবার এক অসন্ন, তোমার কোন প্রতিজ্ঞার কথা দাম আছে? আর রাজাদের সামনে তুমি প্রতিজ্ঞা করলে, সেটা ভুলে আবার একটা প্রতিজ্ঞা করে বসে থাকলে, তা এই প্রকার প্রতিজ্ঞা করাই কি তোমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে না? আরো ক্রোধিত হলো, আর বলছেন সেই যে তুমি বড় বড় লেকচার দিচ্ছ যে পরশুরামের থেকে তুমি সেই ব্রহ্মাস্ত্র প্রাপ্ত হয়েছ, তা সেই ব্রহ্মাস্ত্র তোমার তো কাজে আসবে না। তুমি পরশুরামের সঙ্গে, মানে তিনিও আমারও অস্ত্রগুরু, তুমি তার সঙ্গে ছলনা করে ব্রাহ্মণের বেশ ধারণ করে তার থেকে তুমি সেই সমস্ত অস্ত্র শস্ত্রাদি প্রাপ্ত হয়েছে। তিনি যখন জানতে পারলেন, তোমাকে যখন একবার এক বিচ্ছু যখন তোমাকে দংশন করল, তুমি সহ্য করলে, তা তোমার সেই শৌর্য সেই ধৈর্যের পরাক্রম দেখে আমার গুরুদেব পরশুরাম তিনি নির্ণয় করলেন যে তুমি মানে ব্রাহ্মণ নও, ব্রাহ্মণের সহনশীলতা এত বেশি হয় না, তাই তোমাকে কি অভিশাপ দিয়েছিল তোমার মনে আছে? যে যেদিন তুমি আমার থেকে যে সমস্ত অস্ত্র শস্ত্রাদি প্রাপ্ত হয়েছ, যেদিন তোমার সর্বাধিক প্রয়োজন বোধ হবে সেদিন তুমি তোমার এই অস্ত্র শস্ত্র আর আহ্বান করতে পারবে না, তুমি মন্ত্রই ভুলে যাবে। প্রত্যেক অস্ত্রের যে মন্ত্র আছে সেই মন্ত্র আর তোমার স্মরণ পটে আসবে না। তো তুমি সেই ব্রহ্মাস্ত্রের এখনো ইচ্ছা করছো, ও তোমার কাজে আসবে না, তিনি বলে দিয়েছেন, আর আমি সব বিষয়টা জানি। ভীষ্মদেব যখন এই কথা বললেন, কর্ণ অস্ত্র শস্ত্র ত্যাগ করে সভা ত্যাগ করলেন, তখন অল্পবুদ্ধি দুষ্ট দুরাত্মা কুবুদ্ধি সম্পন্ন দুর্যোধন তার মিত্রের অবমাননাকে না মেনে নিতে পেরে তিনি বলতে লাগলেন ক্রোধিত হয়ে, হে পিতামহ, পাণ্ডবরা এবং আমরা অস্ত্রবিদ্যা অস্ত্র সঞ্চালন একই গুরু থেকে শিখেছি, তারাও যেমন জানে আর আমিও ঠিক তদনুরূপ সেই সমস্ত অস্ত্র শস্ত্রাদি নিক্ষেপ প্রক্ষেপ আদি আমিও জানি, তা আপনি আমাদের লবণ খান আর গুণটা তাদেরই গান, এটা আপনাদের কয়েকজনের বুদ্ধিভ্রষ্টদের মতি হয়েছে, যাদের বুদ্ধি ভালো আছে তাদেরকে এমন বলছি, যারা পাপী দুরাত্মা এই যে সাধুরা মালা করছেন জপ করছেন তারা কি বলবে, এগুলো ভণ্ড, এগুলোর কাজকর্ম কিছু নেই, কাজ করতে হবে, কাজের ভয়ে শুধু মালা টিপছে, তা দুষ্টদের বুদ্ধ এমনই হয়। এবারে দোষারোপ করলেন যারা ভালো ব্যক্তি তাদের উপরে, আমি একাই তাদেরকে পরাস্ত করতে পারব, আমি বিজয় লাভ করব, আমি আপনি দ্রোণাচার্য কৃপাচার্য বাল্লিক এবং অন্য অন্য রাজাদের উপর নির্ভর করে যুদ্ধ করার মনস্থির করিনি। আপনারা কি যুদ্ধ করবেন বুড়ো মার্কা লোক সব? পাঁচ পাণ্ডবকে আমি কর্ণ আর আমার প্রাণের ভাই দুঃশাসন তাকে তাদের তীক্ষ্ণ বাণের দ্বারা হত্যা করব, আপনাদের কিছু দরকার নেই, আপনারা বুড়ো লোক কোথায় যাবেন, এই গিয়ে শুধু রথে দাঁড়িয়ে থাকবেন, এই পর্যন্ত যা করবো তা তো আমরাই করব। তখন মহাত্মা বিদুর আর চুপ করে থাকতে পারল না, এবং মহাত্মা বিদুরও কিন্তু খুব সহজ খুব সরল, কিন্তু কথাবার্তা কিন্তু সব বেঁকা, মানে উচিত কথা কোনোদিন শুনতে ভালো লাগে না। তা বিদুরজি বললেন যে বয়োবৃদ্ধ ব্যক্তিরা দমকেই কল্যাণের সাধন বলে জানিয়েছে, যে ব্যক্তি দম মানে ইন্দ্রিয় আদিকে সব দমন করেছেন তা সেটাই ব্যাখ্যা করছেন, যে ব্যক্তি দম দান তপ জ্ঞান ও সাধ্যায়ের অনুসরণ করে থাকেন তিনি দান ক্ষমা এবং মোক্ষ যথাবৎ প্রাপ্ত হন। দম তেজ বৃদ্ধি করে, দম পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ, যার পাপ এইভাবে নিবৃত্ত হয়ে তেজ বৃদ্ধি হয়, যারা ইন্দ্রিয় আদিকে নিজের বশীভূত করতে পেরেছে। সেই ব্যক্তি পরমপদ পর্যন্ত প্রাপ্ত হন, সেই প্রভু ধামও প্রাপ্ত হন। হে রাজন, যে ব্যক্তির মধ্যে ক্ষমা, ধৃতি, অহিংসা, সমতা, সত্য, সরলতা, ইন্দ্রিয় নিগ্রহ, ধৈর্য, মৃদু স্বভাব, লজ্জা, অচঞ্চলতা, অদীনতা, অক্রোধ, সন্তোষ এবং শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি গুণ থাকে, তাদের দমযুক্ত বলা হয়েছে। আর দমযুক্ত ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হতে পারেন। তা সেই দমযুক্ত হতে গেলে সর্বপ্রথম আহার শুদ্ধি, অসৎসঙ্গ ত্যাগ ইত্যাদি ইত্যাদি শাস্ত্রে যেগুলো বলেছেন, আগে দমযুক্ত হতে হবে। দম মানে যে শক্তি একবার দম্ভ নিয়ে বসে থাকবে তা না, এই দম যেগুলো বলা হলো এগুলোই। তা সেই দমযুক্ত হলেই প্রভুর ভজন হবে, আর তাতেই প্রভুকে সন্তুষ্ট করা যাবে। প্রভু সন্তুষ্ট হলে প্রভু আমাদের টেনে নেবেন সেখানে তার কাছে। তাই দমনশীল ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, দর্প, নিদ্রা, বাক্য বিস্তার, মান, ঈর্ষা এবং শোক এগুলিকে নিজেদের কাছে আসতে দেন না। আর কুটিলতা এবং শঠতা ব্যক্তির সঙ্গ থেকে সর্বদা দূরে পলায়ন করবেন। এবং শুদ্ধভাবে থাকা ক্ষমাশীল ব্যক্তিদের লক্ষণ, সর্বদা শুদ্ধ ভাবে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ চিন্তাধারার মধ্যে সাধু বিচরণ করবে। যে ব্যক্তি লোভ বর্জিত, ভোগাদি বিমুখ এবং সমুদ্রের ন্যায় গম্ভীর, তাকে বলে দমশীল ব্যক্তি। সদাচার সম্পন্ন, সুশীল, প্রশান্ত চিত্ত, আত্মবিদ এবং বুদ্ধিমান ব্যক্তি ইহজগতে সম্মান লাভ করে মৃত্যুর পর সদ্গতি লাভ করে। আর হে তাত, আমরা পূর্বপুরুষের মুখে শুনেছি যে একদিন এক ব্যাধ সে পাখি ধরার জন্য জাল বিস্তার করে রাখল। তা জাল বিস্তার করলে তার ভিতরে অনেকগুলো পাখি বেড় পড়ল, ধরা পড়ল। ধরা পড়লে দুটো পাখি ছিল, তারা খুব তাদের মিল ছিল, মানে এক আত্মা বলা যায়। তা দুই পাখি দেখুন শক্তি একত্রিত হলে শক্তি কেমন হয় সে কথা বলছে। তা সেই দুই পাখি, অনেকগুলো পাখি আছে সেই জালের মধ্যে আটকে গেছে, কিন্তু সেই দুই পাখি তারা বলল, দেখো মন খারাপ করে লাভ নেই, আমরা দুজনে শক্তি প্রয়োগ করে এই জালকে উড়িয়ে নিয়ে যাব। এবারে অতগুলো পাখি আছে, কিন্তু দুটি পাখির বুদ্ধি যখন একীভূত হয়েছে তখন তারা গায়ের জোরে সেই জালটাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে ওর ভেতরেই উড়ছে। ব্যাধ মন খারাপ করে তার পেছনে পেছনে ছুটল। একজন ঋষি, এক মুনি সেই ব্যাধকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, আরে ব্যাধ, তুমি ওই উড়ন্ত পাখিদের লক্ষ্য করে তাদের পেছনে পেছনে ছুটছ, কি কারণ গো? বলছেন, দুই ভাবযুক্ত পক্ষী তারাই মানে গায়ের জোরে আমার এই জালটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। বলছেন, উড়িয়ে নিয়ে যাচ্ছে তারা তো কোন পাহাড় কোন পর্বতে গিয়ে আবার বসবে, তাদের তো তুমি পাবে না। তা বলছে, না, ওদের দুজনের মধ্যে যখন মতভেদ হবে তখন তারা নিচে পড়ে যাবে আর আমি ধরব। এবারে সত্য সত্যই দুজন চলতে চলতে চাঁদের মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগলে শক্তি কমে গেল, যে একতা, সেই একতা নষ্ট হলো, হয়ে শক্তি হ্রাস হয়ে সেই জালটা আবার নিচে গিয়ে পড়ল। তখন লুকিয়ে গিয়ে ব্যাস জালের সঙ্গে পাখিগুলোকে ধরে ফেলল। তাই এর তাৎপর্য হচ্ছে এই যে যে কোনো সংগঠন হোক, যে কোনো রাজ্য হোক, যে কোনো সংগোষ্ঠী হোক, তো তাদের নিজেদের মধ্যে যখনই বিরোধ আরম্ভ হবে তখনই শত্রু এসে আক্রমণ করবে ওই ব্যাধ, কৃতান্তম ইব, সেই যমের ন্যায় তারা এসে আক্রমণ করবে। অতএব হে দুর্যোধন, এখনো সময় আছে, এখনো বহু সময় আছে, সেই সর্বনাশ থেকে, মহাসর্বনাশ থেকে, মহাবিনাশ থেকে এখনো উদ্ধার হওয়ার একটি রাস্তা আছে, যে কুলকে একত্রিত করো। সেই পাণ্ডবগণ তারা তো ঋষি সমতুল্য, তারা কখনোই তোমাদের শত্রু ভাবে না, তাই এখনো তাদেরকে বুকে লাগিয়ে নাও, তাদের সঙ্গে এখনো সন্ধি করো, তাদের রাজ্য ফিরিয়ে দাও। তারা অল্পেতে সন্তুষ্ট, তুমি তাদের 5টি গ্রাম দিলেও তারা সন্তুষ্ট। অতএব তুমি এই পৃথক পৃথক হয়ে সেই যমের দ্বারে যেতে কেউ না। আর এই কথা তিনি বললেন, আর শত্রুতা করা উচিত নয়, মিলেমিশে থাকাটাই ভালো। যে শুদ্ধচিত্ত ব্যক্তি সময় মতো গুরুজনদের আশ্রয় গ্রহণ করে সে সিংহ দ্বারা সুরক্ষিত বনে বাস করে। যেমন বনে ভয় কারা পায়? কাদের থেকে? সিংহের থেকে। কিন্তু গুরুজনদের যদি আশীর্বাদ থাকে তাহলে কি হবে, সেই সিংহগুলোই তাদের রক্ষক হয়ে যাবে। তা সেই পাণ্ডবগণ তারা হচ্ছে বনের রাজা সিংহ, আর তোমরা তো হচ্ছে বন। তা সেই বনে যদি সিংহ না থাকে তাহলে সেই বনের কোনো দাম থাকে না, লোকে কেটে তছনছ করে ফেলে। এই তোমরা দুষ্ট যে ভ্রাতারা রয়েছ, মানে বন রূপে, বৃক্ষ রূপে, এই পাণ্ডবগণ যখন না থাকবে তা তোমাদের তো এই প্রজারাই কেটে একবারে পুড়িয়ে দেবে। কেমন কথা বললে! একবার কিছু ভীল, আরেকটা উদাহরণ দিচ্ছেন নিজের নিজের জীবনের, বলছেন দেখো দুর্যোধন, একবার কিছু ভীল এবং ব্রাহ্মণদের সঙ্গে আমরা কয়েকজন গেলাম পর্বতে, মানে গন্ধমাদন পর্বতে। তা সেই গন্ধমাদন পর্বতে মানে মধু ভর্তি একটি বিশাল বড় মৌচাক আছে। তা সেই মৌচাক, সেই মধুর বর্ণনা দিয়েছেন কবিরাজগণ, যে যা সেবন করলে কেউ যদি পান করে তাহলে সে যদি অন্ধ হয় তাহলে সে দৃষ্টি ফিরে পাবে, কোনো বৃদ্ধ সে যদি সেবন করে যৌবনত্ব লাভ করবে, আর কোনো কমজোরি ব্যক্তি যদি সেই মধু সেবা করে, মানে পান করে, তাহলে সে পূর্ণ আরোগ্য হয়ে উঠবে। কিন্তু সেখানে মানে সেই যে মৌচাকটিকে অনেক অনেক বিষধর সর্পেরা তারা রক্ষা করে যাতে কেউ না আসতে পারে। তা সেই গুফার মধ্যে মৌচাক আছে, আর তার চতুর্দিকে প্রচুর মাত্রায় বিষধর ফণা বিশিষ্ট সর্প, কেউ গেলেই তারা তাদের দংশন করে মেরে দেয়। তা সেই ভিলেরা কি করলো, সেই মধুর প্রভাব জেনে মনে করলো না, এ মধু নিতেই হবে। তাই সেই লোভে তারা কি করলো, যে সেই যে গোফা আছে সেই গোফার মধ্যে তারা যেমনই ঢুকলো সেই সর্পেরা তাদের দংশন করলো, তা তো আর দেখা গেল না, তারা চিৎকার করে ওখানেই মারা গেল। তাই হে মহারাজ, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে, হে মহারাজ, আপনার পুত্র দুর্যোধন তেমনি একাই সমগ্র পৃথিবী ভোগ করতে চায়। মোহবশত সে মধু তো দেখেছে, কিন্তু নিজের বিনাশের রাস্তাটা সে দেখতে পাচ্ছে না। মনে রাখবেন, অগ্নি যেমন সব কিছু জ্বালিয়ে ভস্মীভূত করে ফেলে, তেমনি তাদের পক্ষে মহাপরাক্রমশালী দ্রুপদ, বিরাট এবং ক্রুদ্ধ অর্জুন এই যুদ্ধে কাউকে নিস্তার দেবে না, কাউকেই ছেড়ে দেবে না। তাই হে রাজন, এখনো সময় আছে, আপনি মহারাজ যুধিষ্ঠিরকে আপনার কোলে স্থান দিন, নচেত এই দুই পক্ষের যুদ্ধে কে যে জিতবে আর কে যে জয়ী হবে এ নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। বিদুরের বক্তব্য সমাপ্ত হলে রাজা ধৃতরাষ্ট্র তিনি বললেন, হে পুত্র দুর্যোধন, আমি তোমায় যা বলছি তুমি মন দিয়ে শোনো। তুমি অজ্ঞ পথিকের ন্যায় কুপথকে সুপদ বলে মনে করো না, তাই তুমি পঞ্চপাণ্ডবদের পরাস্ত করার কথা ভাবছ, কিন্তু মনে রেখো ওদের পরাজিত করার চিন্তা করা মানে নিজের প্রাণকেই সংকটে ফেলা। শ্রীকৃষ্ণ একদিকে তার দেহ গৃহ স্ত্রী পরিবার ও রাজ্য একদিকে, আরেকদিকে অর্জুনকে রাখেন। তাহলে অর্জুনের জন্য তিনি সব কিছু পরিত্যাগ করতে পারবেন, যেখানে অর্জুন সেখানেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থাকেন, আর যে সৈন্য দলে শ্রীকৃষ্ণ স্বয়ং থাকেন পৃথিবীর কাছে সেই শক্তি অজেয় হয়ে যায়, তাকে কেউ পরাজিত করতে পারে না। অতএব হে পুত্র, হে দুর্যোধন, তুমি সৎ ব্যক্তি এবং তোমার হিতাকাঙ্ক্ষী সুহৃদদের কথা অনুসারে চলো এবং বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্মদেবের কথায় তুমি একটু মন দাও। আমিও কৌরবদের হিতের কথাই চিন্তা করছি, তোমার আমার কথাও শোনা উচিত এবং দ্রোণ কৃপ বিকর্ণ মহারাজ বাল্মীকের কথাতেও মন দেওয়া উচিত। এই যে কজনের নাম বললেন, যে মহারাজ বাল্মীক বিকর্ণ, তারা কিন্তু ধার্মিক, তারা যুদ্ধ চাইতেন না। যে কি দরকার, যুদ্ধটা তো একেবারে অকারণে করা হচ্ছে, তাদের গচ্ছিত সম্পত্তিটা ফিরিয়ে দিলেই তো ন্যায় তো হয়, ধর্ম তো হয়, যুদ্ধও হয় না। তাই হে ভরতশ্রেষ্ঠ, এরা সকলে ধর্মজ্ঞ এবং কৌরব ও পাণ্ডবদের উপর তারা একেবারে সমান সমান স্নেহভাব রাখেন, তাই তুমি পাণ্ডবদের সহোদর ভাই মনে করে তাদের অর্ধেক রাজ্য ফিরিয়ে দাও, আর অর্ধেক রাজ্য তো তুমি পাচ্ছই। কিন্তু সেই দুষ্টে নাই শুনে ধর্মের কথা, সে শুনতে রাজি নয়। মহামুনি বৈশম্পায়ন ঋষি, তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, এই যে মহাভারতটা কোথায় হচ্ছে, সেই সর্পেষ্টি যজ্ঞ আস্তিক মুনি বন্ধ করে দিয়েছিলেন। আস্তিক মুনি বন্ধ করে দেওয়ার পরে সেখানে ভগবান বেদব্যাস আগমন করেছিলেন। সে সময় মহারাজ জনমেজয় তিনি বললেন যে, হে ভগবান, আপনি কৃপা করে আপনার অতি অমৃত মাখা যে মহাভারত, যা পঞ্চম বেদ রূপে সকলে মানেন, তা আমাকে শ্রবণ করান। তাই নিজ শিষ্য মানে প্রিয় শিষ্য এই মহামুনি বৈশম্পায়নকে তিনি আদেশ করলেন, আর বললেন সেই সবার মধ্যে যে এই আমার প্রিয় শিষ্য বৈশম্পায়ন, তিনি আমার থেকে সমস্ত মহাভারত হৃদয়ঙ্গম করেছেন। অতএব হে সভাসদগণ, হে ভক্তমণ্ডলী, হে রাজন্যবর্গ, আপনারা সকলে আমার শিষ্য এই বৈশম্পায়নের থেকে এই মহাভারত শ্রবণ করুন। তাহলে মহাভারতটা কোথায় হচ্ছে এগুলো জানতে হবে, তা না হলে কিন্তু পূর্ণ আনন্দ পাওয়া যাবে না। কখনো বৈশম্পায়ন বলছেন, আবার কখনো বিদুর, আবার কখনো ধৃতরাষ্ট্র, বুঝতে হবে কে কোথার থেকে কোন জায়গায় কোন স্থিতিতে কথা বলছে, তাহলেই পাঠের সম্পূর্ণ আনন্দ লাভ করা যায়। তা সেই সভাতে ঋষি বৈশম্পায়ন পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, দুষ্ট দুর্যোধনকে এই কথা বলে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে আবার বললেন, হে সঞ্জয়, এবার যা বাকি আছে তাও বলো। শ্রীকৃষ্ণের পর অর্জুন তোমাকে আর কি বলল তা শোনার জন্য আমি অত্যন্ত কৌতূহলী, শুনতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে, তুমি বলো। মহামতি সঞ্জয় তিনি বললেন যে শ্রীকৃষ্ণের কথা শুনে কুন্তিপুত্র অর্জুন তার সামনেই আমাকে বললেন, হে সঞ্জয়, তুমি পিতামহ ভীষ্মদেব, মহারাজ ধৃতরাষ্ট্র, আমাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য এবং আমাদের কুলগুরু কৃপাচার্য, কর্ণ, রাজা বাল্লিক, অশ্বত্থামা, সোমদত্ত, শকুনি, দুঃশাসন, বিকর্ণ ও ওখানে সমবেত সমস্ত রাজন্যবর্গদের আমাদের যথাযথ সম্মান জানাবে। কথা বলার ধরনটা কত সুন্দর, এবং আমার হয়ে তাদের কুশল খবর নেবে এবং পাপাত্মা দুর্যোধন তার মন্ত্রী সকলকে শ্রীকৃষ্ণের সমাধানযুক্ত বার্তা জানিয়ে আমার হয়ে শুধু এটাই বলবে যে মহারাজ যুধিষ্ঠির নিজের যে ন্যায্য ভাগ চাইছেন তা যদি তুমি প্রত্যার্পণ না করো তাহলে আমি আমার তীক্ষ্ণ বাণের সাহায্যে তোমার ঘোড়া হাতি পদাতিক সৈন্যদের সঙ্গে তোমাকেও জমালয়ে পাঠাব, এটা তুমি বলে দিও। সেটা তো বলছেন। তা হে মহারাজ, তারপর আমি অর্জুনের কাছে বিদায় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দণ্ডবত প্রণাম করে তাদের সংবাদ আপনাকে জানাবার জন্য সত্বর এখানে চলে এসে আপনাকে তা ক্রমে ক্রমে নিবেদন করছি। বৈশম্পায়ন মহামুনি বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই কথাতে দুর্যোধন কোনো প্রকার গুরুত্বই দিল না, অসুর তো কোনো দামই দিল না। সকলেই চুপ করে রইলেন। তারপর সেখানে অন্য যেসব রাজারা এসেছিলেন তারা উঠে যে যার নিজ নিজ স্থানে তারা চলে গেলেন। সেই অবকাশে ধৃতরাষ্ট্র আবার সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, তোমার তো উভয় পক্ষের বলাবল সম্বন্ধে জ্ঞান আছে, আমাদের পক্ষের বল তাদের পক্ষের বল তুমি অবগত, অতএব তাছাড়াও তুমি ধর্ম ও অর্থের রহস্য ভালোভাবেই জানো, আর কোনো কিছুর পরিণাম তোমার অজানা নেই, যে পরে কি হবে তা তুমি জানো, সুতরাং তুমি ঠিক করে বলো যে এদের দুই পক্ষের মধ্যে কারা সবল আর কারা দুর্বল। এবারে অন্ধের কিন্তু আরেকটা বুদ্ধিমত্তা, এর জানে যে সঞ্জয় সে ব্যাসদেবের কৃপায় মানে আগে পিছে সব ঘটনাগুলো বলে দিতে পারেন, এখন এর পরে কি হবে মানে ভবিষ্যৎ, একেবারে ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছিল, সেই জ্ঞান দৃষ্টি ব্যাসদেব প্রদান করেছিলেন সঞ্জয়কে। তা বলছে যে তুমি তাহলে বলো কারা দুর্বল আর কারা সবল। সঞ্জয় বললেন, হে রাজন, আমি কোনো কথাই আপনাকে একান্তে বলতে চাই না, কারণ এর ফলে আপনার অন্তরে বিদ্বেষ উৎপন্ন হয়। অতএব আপনি মহাতপস্বী ভগবান ব্যাসদেব এবং মহারানী গান্ধারীকে আপনি ডেকে আনুন, সামনে কেউ থাকলেই ভালো, তা না হলে আপনি মাঝে মধ্যে আমার উপরে আর প্রধানমন্ত্রী সেই বিদুরের উপরে ক্রোধিত হয়ে ওঠে, তা দুজনকে আপনি সাক্ষী রাখুন। এই অন্ধ ধৃতরাষ্ট্র বিদুর যখন বলে মাঝে মধ্যে তার ভীষণ রাগ হয়, মুকুটটা খুলে খানিকক্ষণ মাথাটা চুলকে নেন রাগের ঠেলায়, কিন্তু বলেন তো সব ভালো কথা, কিন্তু ভালো কথা তো ভালো লাগে না তো কারো। তা এখন উনি শর্ত রাখলেন যে আপনি ভগবান বেদব্যাসকে আর আপনার সহধর্মিনী গান্ধারী, তিনি তো পরমা সতী, অতএব তাকে ডাক। সঞ্জয়ের কথা শুনে তিনি তাই করলেন। ব্যাসদেব আসলেন, বল বেদব্যাস ভগবান কি জয়। গান্ধারীয় সঙ্গে আসলেন, মহাবুদ্ধিমান বিদুরজি, তিনি চিন্তা করলেন যে কথাবার্তা খুব গোপনীয় হবে, তাই আমিও যাই। তিনিও আসলেন। ভগবান বেদব্যাসকে তারা পাদ্য অর্ঘ মধুপর কাদি দিয়ে ষোড়শ বিধিবিধান অনুযায়ী পূজন করলেন। পূজন করার পরে সর্ব অন্তর্যামী বেদব্যাস তিনি বললেন, হে সঞ্জয়, তোমার কাছে রাজা ধৃতরাষ্ট্র প্রশ্ন করতে উৎসুক, অতএব তুমি তার প্রশ্নের যথাযথ উত্তর দাও এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্বন্ধে তার জানার একান্ত আগ্রহ, অতএব তুমি তা যথাযথ বর্ণনা করো, তোমার মধ্যে সেই শক্তি আছে, তুমি সব কিছুই জানো, অতএব একেবারে উচিত কথাগুলো বলো। সঞ্জয় বেদব্যাসকে প্রণাম করে সেখানে রাজা ধৃতরাষ্ট্র গান্ধারী মহামতি বিদুরকে সম্মান প্রদর্শন করিয়ে তিনি বললেন যে, হে রাজন, অর্জুন ও শ্রীকৃষ্ণ দুজনেই অত্যন্ত সম্মানিত ধনুর্ধর, এতে কোনো সন্দেহ নেই। এবার সব দিব্য দৃষ্টির কথা বলছেন, কিন্তু নিজের কথা বলছেন, নিজের জ্ঞানের কথা, সেই ব্যাসদেবের দেওয়া জ্ঞান চক্ষুর মাধ্যম থেকে তিনি বলছেন। শ্রীকৃষ্ণের চক্রের ভিতরে দেখুন একটা নতুন কথা, যা আমরা হয়তো সকলে জানি না, আমি নিজেই জানতাম না, যে সেই ভগবান সুদর্শন চক্রটা কত বড়। আমরা হয়তো মনে করতাম এতটুকুই হবে বা এত বড়ই হবে, কিন্তু না, তার বর্ণনা দিয়েছে। তিনি বলছেন যে সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চক্রের ভিতরে পাঁচ হাত বিস্তৃত। তাহলে কত বড়, মানে ভেতরটাই পাঁচ হাত, বিশাল। আমরা তো 3.5 হাত যে যার হিসাব মতন, তা পাঁচ হাত বড় হচ্ছে তার সেই ভেতরে ভেতরের আয়তন। তারপরে সে যখন ঘোরে তাহলে আরো কিছু জায়গা তো বিস্তার করবেই, তার প্রভাব, তার তেজ। তাহলে পাঁচ হাত বিস্তার বিস্তৃত এবং তিনি এটি ইচ্ছা অনুযায়ী প্রয়োগ করতে পারেন। তার মানে এই নয় যে পাঁচ হাত, সেই সুদর্শন চক্র এমনই যে ঘর যদি বন্ধ থাকে তাহলে জানলার ভেতর থেকে আবার সে ঢোকার জন্য সূক্ষ্ম গতি নিয়ে নেয়, ছোট হয়ে যায় ইচ্ছা অনুযায়ী, কিন্তু স্বাভাবিক রূপ তার পাঁচ হাত, ইচ্ছা হলে তার থেকে বড়ও হয়ে যায়। মানে যখন যেমন কাজ করার প্রয়োজন ঠিক তদনুরূপ তার রূপ, তার আয়তন বিস্তৃত বা মানে কনিষ্ঠ হয়ে যায়। আর নরকাসুর, সম্বরাসুর, কংস এবং শিশুপাল, এরা সব খুবই বড় বড় বীর ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাদের এত বড় বড় বীরদের তিনি ক্রীড়াচ্ছলে, খেলাচ্ছলে তাদেরকে বধ করেন, তার কোনো শক্তিই প্রয়োগ হয়নি। যদি একদিকে সমস্ত জগৎ আর অন্যদিকে একা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে রাখা যায় তাহলে শ্রীকৃষ্ণের শক্তি সর্বাধিক। হে রাজন, তিনি ইচ্ছা মাত্রই সমস্ত জগৎকে একেবারে ভস্মীভূত করে ফেলতে পারেন, ইচ্ছা মাত্র নিমেষের মধ্যে। যেখানে সত্য, ধর্ম, লজ্জা এবং সরলতা বাস করে, এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সেখানেই থাকেন। আর যেখানে শ্রীকৃষ্ণের নিবাস সেখানে বিজয় থাকে, তারা বিজয়ী হবেই হবে, তাদেরকে কেউ জয়ী করতে পারে না, তারা সর্বদাই অজেয় হয়ে থাকে। এই অন্তর্যামী পুরুষোত্তম জনার্দন খেলাচ্ছলে পৃথিবী, আকাশ ও স্বর্গলোককে প্রেরিত করেছে। এখন তিনি সকলকে নিজ মায়ায় মোহিত করে পাণ্ডবদের নিমিত্ত করে আপনার অধর্মনিষ্ঠ মূঢ় পুত্রদের ভস্মীভূত করতে চান। শ্রী কেশবই নিজ চিত শক্তির দ্বারা অহর্নিশ কালচক্র, জগৎচক্র এবং যুগচক্রকে চালিত করেছেন, তার দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। আমি সত্য বলছি, ইনি একমাত্র কাল, ইনি একমাত্র মৃত্যু এবং সমস্ত স্থার সমস্ত স্থাবর জঙ্গমের প্রভু, এবং নিজ মায়া দ্বারা এই পৃথিবীকে মোহগ্রস্ত করে তিনি রেখেছেন। যারা তার শরণ গ্রহণ করেন তারা মোহগ্রস্ত হন, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তারা ভগবানের মায়াতে মোহিত হয়ে যান না, এটা প্রভুরই কৃপা। ভগবান বেদব্যাস তিনি শুনছেন, হরিকথা এমনই, যিনি জানেন তারই শুনতে ভালো লাগে, তার সব থেকে বেশি ভালো লাগে, আর যে জানে না হয়তো ভক্তি আছে হয়তো শুনছে, আর যার ভক্তি নেই সে মনে করবে কি জানি পাগলের মতো কি বলছে, তার শুনতে ভালো লাগবে। তা ধৃতরাষ্ট্র তখন জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করছেন, হে সঞ্জয়, শ্রীকৃষ্ণ যে সমস্ত জগতের অধীশ্বর তা তুমি কেমন করে জানলে, আর আমি কেন জানি না, এর রহস্য আমাকে বল। এবারে তীর মারা কথা বলবেন, বলছেন যে তুমি আমার, এর অর্থ হচ্ছে মানে পরিষ্কার বাংলা হচ্ছে তুমি আমার একজন ড্রাইভার ঘোড়া চালক, তুমি এত কিছু কি করে জানলে, আর আমি একজন রাজা হয়ে ক্ষত্রিয় রাজা হয়ে আমি জানি না, তুমি সুতপুত্র আমি ক্ষত্রিয় পুত্র, তুমি জানো আর আমি জানি না কেন। সঞ্জয় বললেন, একেবারে কাটা কাটা কথা কিন্তু, হে রাজন, আপনার এ বিষয়ে জ্ঞান নেই আর আমার জ্ঞান দৃষ্টি কখনো মন্দ হয় না, এই প্রভুর ইচ্ছায় মানে ব্যাসদেবের ইচ্ছা। আর একজন রাজাকে কি বলছেন যে আপনার কোনো জ্ঞান নেই, একজন সারথি বলছে, এর থেকে অসম্মানজনক আর কি হবে। যে ব্যক্তি জ্ঞানহীন সে শ্রীকৃষ্ণের বাস্তব রূপ কখনোই জানতে পারেন, মানে আপনি জ্ঞানহীন এটাই তো বলা হচ্ছে। আমি আমার জ্ঞানদৃষ্টির দ্বারা প্রাণীদের উৎপত্তি ও বিনাশকারী অনাদি মধুসূদন ভগবানকে জানতে পেরেছি। ধৃতরাষ্ট্র আবার জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ভগবান কৃষ্ণে যে তোমার সর্বদা ভক্তি থাকে তার স্বরূপ কি? এবারে মহামতি সঞ্জয় বললেন, মহারাজ আপনার কল্যাণ হোক যে আপনি এমন তত্ত্বকথা শোনার জন্য আগ্রহী হয়েছেন। আমার মনে হয় এই সামনে আমাদের পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় ভগবান বেদব্যাস দাঁড়িয়ে আছেন, তাই সেই প্রভাবে আপনি কৃষ্ণের সেই স্বরূপ কেমন তা জানতে চাইছেন। শুনুন, আমি কখনো কপটতার আশ্রয় গ্রহণ করি না, কোনো ব্যর্থ ধর্মের আচরণ করি না, ধ্যান যোগের দ্বারা আমার দেহ মন শুদ্ধ হয়েছে, সুতরাং শাস্ত্র বাক্য দ্বারা আমার শ্রীকৃষ্ণের স্বরূপ জ্ঞানটা হয়েছে। এই সব কথা শুনে তিনি বুঝতে পারলেন যে ভগবান যাদের পক্ষে রয়েছে তিনি সর্বশক্তিমান, সমস্ত দেবতাদেরও প্রভু, তাহলে তিনি যাদের সঙ্গে আছেন তাহলে তো আমার পুত্রগণ মরেছে, তাই সেখানে দুর্যোধন রয়েছে। দুর্যোধনকে বলছেন, হে পুত্র দুর্যোধন, সঞ্জয় আমাদের হিতকারী এবং বিশ্বাসের পাত্র, সুতরাং তুমিও ঋষিকেশ জনার্দন ও ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ কর, এতেই তোমার মঙ্গল হবে, তুমি সেই ভগবানের শরণ নাও। দুর্যোধন বললেন, দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যতই ত্রিলোক সংহার করে থাকুন, তিনি যখন নিজেকে অর্জুনের সখা বলে ঘোষণা করেছেন তার শরণ আমি গ্রহণ করতে পারব না। এবারে ধৃতরাষ্ট্র তখন দেখল এই নষ্ট বুদ্ধি, তার তো কিছু বললেও সে শোনে না, তাই গান্ধারীও তো আছেন, তিনি গান্ধারীকে বললেন, হে গান্ধারী, তোমার এই দুর্বুদ্ধি সম্পন্ন এবং মহা অহংকারী দুরাত্মা পুত্র ঈর্ষাবশত সদ্ব্যক্তির পরামর্শ না শুনিয়ে অধোগতির দিকে যাচ্ছ। তুমি এবার যা পারো করো, তুমি তো কেবল আমারই দোষ দাও। দেখো আমি বলছি, তথাপি এ কারো কথা শোনে না। তখন গান্ধারী বলছেন, হে দুর্যোধন, তুমি অত্যন্ত দুষ্ট বুদ্ধি সম্পন্ন ও মূর্খ। আরে, তুমি ঐশ্বর্যের লোভে পড়ে নিজের গুরুজনদের নির্দেশ লঙ্ঘন করে তাদেরকে অপমান করছ। মনে হয় তুমি এবার ঐশ্বর্য, জীবন এবং পিতামাতা সবার থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছ। যখন ভীম তোমার প্রাণ বধ করতে আসবে, তখন তোমার পিতার কথা এবং আমার কথা মরণ হবে। তখন মহর্ষি বেদব্যাস বললেন ধৃতরাষ্ট্রকে, বললেন, হে রাজন, তুমি আমার কথা শোনো। তুমি শ্রীকৃষ্ণের প্রিয়, শ্রীকৃষ্ণ তোমাকে মানে সম্মান করেন, তোমাকে মানেন। অতএব সঞ্জয় তোমার এমনই দূত যে তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে, সে কখনো অসৎ কথা বলে না। পুরাণ পুরুষ শ্রী হৃষিকেশের স্বরূপ সম্বন্ধে ওর মানে সঞ্জয়ের পূর্ণ জ্ঞান রয়েছে। সুতরাং তুমি যদি ওর কথা শোনো, তাহলে এ তোমাকে জন্ম মরণের যে মহাভয়, সেই মহাভয় থেকে তোমাকে মুক্ত করতে পারবে এই একমাত্র সঞ্জয়। যারা কামনায় অন্ধ, তারা অন্ধের পিছনে লেগে অন্ধের মতো নিজ নিজ কর্ম অনুসারে বারংবার জন্ম মৃত্যুরূপ যে ভগবানের কালচক্রের মধ্যে পুনঃ পুনঃ আবর্তিত হতে থাকে। মুক্তির পথ সব থেকে পৃথক মানে আলাদা, বুদ্ধিমান ব্যক্তিরাই সেই পথ অনুসরণ করে থাকেন। সেই পথ অনুসরণ করে মহাপুরুষগণ ভগবানের যে কাল চক্র থেকে মানে মৃত্যু থেকে তারা অতিক্রম মৃত্যুকে অতিক্রমণ করেন এবং তাদের কোথাও কোনো আসক্তি আর থাকে না। অতএব তুমি এই সারথি সঞ্জয়ের কথা শোনো। ধৃতরাষ্ট্র তখন আবার সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, তুমি আমাকে এমন কোনো নির্ভয় পথের কথা জানাও যা অনুসরণ করলে আমি শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি এবং পরমপদ প্রাপ্ত হতে পারি, আমাকে সেই কথা বল। মহামতি সারথি সঞ্জয় বললেন, কোনো অজিতেন্দ্রীয় ব্যক্তি শ্রী ঋষিকেশকে লাভ করতে পারেন। তার মানে ধৃতরাষ্ট্র তো নিজের ইন্দ্রিয়কে বশীভূত করতে পারেনি, তাই তিনি বলছেন অজিতেন্দ্রীয় ব্যক্তি ঋষিকেশকে কখনোই লাভ করতে পারে না, এছাড়া তাকে লাভ করার আর কোনো উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে ইন্দ্রিয়গুলি অত্যন্ত উগ্র, এদের জয় করতে হলে সতর্ক হয়ে ভোগাদি পরিত্যাগ করতে হয়। প্রমাদ এবং হিংসা থেকে সতত দূরে থাকা, এগুলি নিঃসন্দেহে জ্ঞানের প্রধান কারণ। ইন্দ্রিয়গুলিকে নিজের অধীনে রাখাকেই বিদ্বানগণ জ্ঞান বলে অভিহিত করেছেন। জ্ঞানের বিশেষ প্রয়োজন, বাস্তবে এটি জ্ঞান এবং এটি হলো উপায় যার দ্বারা বুদ্ধিমান ব্যক্তিরা সেই পরমপদ পর্যন্ত অনায়াসে লাভ করতে সমর্থ হন। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, তুমি আর একবার শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করো, যাতে তার নাম এবং কর্ম রহস্য জেনে আমিও তাকে লাভ করতে পারি। সঞ্জয় বললেন, আমি শ্রীকৃষ্ণের কয়েকটি নামের ব্যুৎপত্তি মানে তাৎপর্য আমি শ্রবণ করাচ্ছি। তার মধ্যে যতটা আমার স্মরণে আছে মানে মনে আছে সেগুলোই আমি শোনাচ্ছি, সেই ভগবানের অনন্ত নাম এবং প্রতিটি নামের পৃথক পৃথক ব্যুৎপত্তি মানে তাৎপর্য আছে। আমি সব জানি না, যেগুলো আমি জানি সেগুলো আমি আপনাকে শ্রবণ করাচ্ছি। শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে কোনো প্রমাণের বিষয় নয়, সমস্ত প্রাণীকে নিজ মায়া দ্বারা আবৃত করে থাকায় এবং দেবতাদের জন্মস্থান হওয়ায় তিনি বাসুদেব নামে অভিহিত। সর্বব্যাপক এবং মহান হওয়ায় তিনি বিষ্ণু। আর মৌন ধ্যান এবং যোগের সাহায্যে প্রাপ্ত হওয়ায় তিনি মাধব। মধুদৈত্যকে বধ করায় এবং সর্বতত্ত্বময় হওয়ায় তিনি মধুসূদন নামে বিখ্যাত। আর কৃষ্ণধাতুর আকর্ষণ সত্তা ন প্রত্যয়ন ইতি কৃষ্ণপদম সিদ্ধম। কৃষ্ণ নামটা কেমন ভাবে হয়েছে? কৃষ্ণধাতুর অর্থ অস্তিত্ব এবং ন আনন্দের বাচক। এই দুই ভাবে যুক্ত হয় যদুকুলে, মানে যার মধ্যে আকর্ষণ সত্তা বিদ্যমান তিনি হচ্ছেন মানে শ্রী বিষ্ণু। তিনি কৃষ্ণরূপে যদুবংশে তাকে জানা যায়। আর হৃদয়রূপ পুণ্ডরীকাক্ষ শ্বেতকমলি তার নিত্য আলয় এবং অবিনাশী হচ্ছে পরম স্থান, তাই তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। এবং দুষ্টের দমন করার জন্য তার এক নাম হচ্ছে জনার্দন, কারণ তিনি কখনো সত্যগুণ থেকে চ্যুত হন না এবং সত্য তার থেকে কখনো কমে আসে না, তাই তিনি শাশ্বত। বলা হয় না হে শাশ্বত, প্রভুর আরেক নাম এই শাশ্বত। আর্য ও উপনিষদে প্রকাশিত হওয়ায় তিনি আর্ষভ। বেদই তার নেত্র, তাই তিনি বৃষভেক্ষণ। তিনি কোনো প্রাণী থেকে উৎপন্ন নন, তাই তিনি অজ। তার কোনো জন্ম হয় না, তার থেকেই সব কিছু জন্ম হয়েছে। উদর ইন্দ্রিয় আদির আপনি স্বয়ং প্রকাশক এবং দাম অর্থাৎ ইন্দ্রিয় আদিকে দমন করায় তার আরেক নাম দামোদর। আর বৃত্তি সুখ এবং স্বরূপ সুখকে হৃষিক বলে, তাদের ঈশ হয় তিনি হৃষিকেশ। নিজ বাহু দ্বারা পৃথিবী ও আকাশ ধারণ করায় তিনি মহাবাহু। তাই প্রভুকে যখন সম্বোধন করা হয় দেখবেন বলা হয়েছে হে মহাবাহ। এই মহাবাহু সম্বোধনে মহাবাহ বলা হয়। তার কখনো অধ মানে নিচুও হলেও মহিমায় অধিষ্ঠিত, তাই তিনি অধক্ষজ। এবং নরদের অয়ন হয় তিনি নারায়ণ, জলের উপরেই যিনি থাকেন, সেই কারণে তার আরেক নাম হচ্ছে নারায়ণ, নর যুক্ত অয়ন। যিনি সবেতে পূর্ণ এবং সকলের আশ্রয় তাকে পুরুষ বলা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠ হয় তিনি পুরুষোত্তম, মানে সমস্ত পুরুষগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি পুরুষোত্তম। তিনি সৎ ও অসৎ সকলের উৎপত্তি ও লয়ের স্থান এবং সর্বদা তাদের জানেন, তাই তিনি সর্ব। শ্রীকৃষ্ণ সত্যে প্রতিষ্ঠিত এবং সত্য তাতে প্রতিষ্ঠিত, তাই সত্য তার আরেক নাম। তিনি ত্রিবক্রম অর্থাৎ সেই বামন অবতার কালে নিজক্রমে সেই বিশ্বকে ব্যাপ্তকারী হওয়ায় তিনি বিষ্ণু। জয়লাভ করায় তিনি জিষ্ণু। নিত্য বলে তিনি অনন্ত এবং গো অর্থাৎ ইন্দ্রিয়ের জ্ঞাতা হয় তার আরেক নাম হচ্ছে গোবিন্দ। সমস্ত ইন্দ্রিয়ের জ্ঞাতা যিনি তিনি গোবিন্দ। তিনি নিজ অস্তিত্বের বেগে অসত্যকে সত্যে প্রতিভাত করে সমস্ত প্রজাকে মোহিত করেন। নিরন্তর ধর্মে স্থিত মধুসূদনের স্বরূপ এমনই, যেমন বললাম সেই অচ্যুত ভগবান কৌরবদের বিনাশ থেকে বাঁচাতে এখানে পদার্পণ করবেন। দেখুন মানে পরে কি হবে সেটা বলে দিচ্ছেন, যে তিনি কৌরবদের যাতে বিনাশ না হয় সেই কারণে তিনি স্বয়ং একবার আপনার কাছে আসবেন কৌরবদের নিস্তারের নিমিত্ত। তাহলে সঞ্জয় মানে পরের ঘটনাটাও বলতে পারেন, প্রমাণ হয়ে গেল। ধৃতরাষ্ট্র মহোদয় তিনি বললেন হে সঞ্জয়, যারা নিজ চক্ষে ভগবানের তেজময় রূপ দেখেন সেই ব্যক্তিদের ভাগ্যে আমার লোভ হচ্ছে এই সমস্ত কথা শুনে। হরি কথার মধ্যে এমনই আছে না, যদি কোনো মহা দুষ্ট দুরাত্মা ব্যক্তিও হরি কথা মন দিয়ে অল্প সময়ের জন্য শোনে তাহলে তার কিন্তু বুদ্ধি মানে ভগবানের প্রতি ধাবিত হবে যে ভগবানই ভালো। তাহলে এই হরিকথার মধ্যে এই শক্তি রয়েছে, শাস্ত্রে বারংবার মুহুর্মুহু প্রায়শ জায়গাতে বলেছেন, আমি আদি মধ্য ও অন্তরহিত অনন্ত কীর্তি ব্রহ্মাদি হতে শ্রেষ্ঠ পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি, যিনি ত্রিলোকের সৃষ্টিকর্তা, যিনি দেবতা অসুর নাগ ও রাক্ষস আদির উৎপত্তিকারী এবং রাজা ও বিদ্বানদের প্রধান, সেই ইন্দ্রানুজ মানে ইন্দ্রের অনুজ মানে ইন্দ্রের ছোট ভাই হয়েছিলেন ভগবান বামন অবতারে, তাই বলছেন যে সেই ইন্দ্রানুজ শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি। এই মতি হলো আজকের দিনে। এরপরের মতি, সেই কৌরবদের সবাই দূত হয়ে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের যে কথোপকথন, তা আমরা যদি মহাপ্রভুর কৃপা থাকে তাহলে আগামী দিন সেই উত্তম বিষয় আমরা শ্রবণ করব। অদ্যকার দিনের সময় অনুসারে আমরা পাঠের বিরতি এখানেই দিলাম, আবার মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আমরা দেখব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয় শ্রী শ্রী অধ্যক্ষ রামগোপাল দাসজি মহারাজ কি জয় সমুপস্থিত বৈষ্ণববৃন্দ কি জয় 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 শ্রী রাধে নিতাই গৌর হরি বল।